শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম হোসেন। আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের খুলনা ও সুন্দরবন দিয়ে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুল শনিবার শেষটাতে আঘাত এনেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ছজনের প্রাণহানি হয়েছে।
আছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর পাঠানো রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র মিলাদুন নবী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এবং ঢাকা থেকে জহুরুল আলমের পাঠানো রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চর বসবাসের কতটা উপযোগী তা সরেজমিনে দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল শীঘ্রই ভাষাঞ্চরে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুরুতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। বাংলাদেশের খুলনা ও সুন্দরবন দিয়ে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুল শনিবার শেষ রাতে আঘাত হেনেছে এবং এতে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর ও পটুয়াখালীতে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের প্রাণহানি হয়েছে। সরকারি হিসেবে 5,000 এবং বেসরকারি হিসেবে কমপক্ষে 15,000 ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনভর বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো থেকে গাছগাছালি উপড়ে পড়া সহ নানা ক্ষয়ক্ষতির খবর এখনও আসছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ওইসব এলাকায় স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল বেশ দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে। সেন্ট মার্টিনে কয়েকশো পর্যটক এর মধ্যে আটকা পড়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমির খসরু।
বাংলাদেশের খুলনা ও সুন্দরবন দিয়ে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুল শনিবার শেষটাতে আঘাত হেনেছে এবং এতে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর, পটুয়াখালীতে শেষ খবর পাওয়া পর্যন্ত ছজনের প্রাণহানি হয়েছে। সরকারি হিসেবে 5,000 এবং বেসরকারি হিসেবে কমপক্ষে 15,000 ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনভর বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো থেকে গাছগাছালি উপড়ে পড়া সহ নানা ক্ষয়ক্ষতির খবর এখন আসছে। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কয়েকজন বলছিলেন,
যে আমাদের রাস্তাঘাটের যে গাছগুলো বা বাড়ি ভরে যে গাছগুলো ছিল সবগুলো কিন্তু পড়ে গেছে।
দুটো ঘর গেছে, একটা দোকান গেছে, একটা রান্নাঘর গেছে, দুটো ছাগল মারা গেছে, আর হাঁস মুরগি কোন যা চলে গেছে আমার ভাই।
বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে, নৌযান চলাচল বন্ধ আছে, ওইসব এলাকায় স্বাভাবিক যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল বেশ দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। সেন্ট মার্টিনে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কক্সবাজারের এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল।
আতঙ্ক ছড়ালেও কক্সবাজারে তাণ্ডব চালায়নি ঘূর্ণিঝড় বুলবুল। 1991 সালের 29 এপ্রিলের প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও ভুলতে না পারলেও সাম্প্রতিক রোয়ানো কিংবা ফণীতে তেমনটা ঘাবড়ে যায়নি উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় বুলবুলে কক্সবাজারে আশ্রয় কেন্দ্রমুখী হয়নি কেউ, তবে আতঙ্কিত ছিল কক্সবাজারে ভ্রমণকারী এবং সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকরা। এখনও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়নি, তাই ফিরতে পারেনি দ্বীপে আটকে পড়া 1200 পর্যটক। সংকেত নামলেই সেন্ট মার্টিন ছেড়ে যাবেন তারা। রোহিঙ্গা ক্যাম্পেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কক্সবাজার বিমানবন্দরে বিমান উঠানামায় কোনো বিঘ্ন ঘটেনি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়লেও নিচু এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, ফলে স্বস্তি ফিরেছে জনমনে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চর বসবাসের কতটা উপযোগী তা সরেজমিনে দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল শীঘ্রই ভাষাঞ্চরে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সরকার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের উপর চাপ কমাতে প্রায় 1,00,000 রোহিঙ্গাকে নোয়াখালী জেলার ভাষাঞ্চরে স্থানান্তর করার পরিকল্পনা নিয়েছিল, তবে ভাষাঞ্চরকে বন্যাপ্রবণ এলাকা বলে আখ্যায়িত করে রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরের বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক হয়েছে তাতে জাতিসংঘের তরফে জানানো হয়েছে তাদের একটি প্রতিনিধি দল নিরাপত্তাসহ রোহিঙ্গাদের থাকা রক্ষার জন্য ভাষাঞ্চর কতটা উপযোগী তা দেখতে 17-19 নভেম্বর সেখানে যাবে। বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়েই রোহিঙ্গাদের ভাষাঞ্চরে সরিয়ে নেয়ার কাজটি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ আরো বলেছে জোর করে কোন রোহিঙ্গাকে ভাষাঞ্চরে পাঠানো হবে না। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
আজ রবিবার সকালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ পবিত্র নবী দিবস হযরত মুহাম্মদের জন্মদিন। এই উপলক্ষে ভারত ও ভারতের বাইরে সকলকে, বিশেষত মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা জানাই। তিনি বলেন, নবী বিশ্ব সৌভ্রাতৃত্বের বার্তা প্রচার করেছিলেন, তার আদর্শ অনুযায়ী আমরা সমাজে আরও শান্তি, সংহতি ও সম্প্রীতি চাই। ভারতে দুটি যুগান্তকারী ঘটনা ঘটেছে, অযোধ্যার রাম জন্মভূমি, বাবরি মসজিদ জমি বিতর্ক, যার জন্য বছরের পর বছর ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের বাতাবরণ ছিল, সুপ্রিম কোর্টের রায়ের ফলে তা কেটে গিয়েছে। এছাড়া ভারতের শিখ সম্প্রদায়ের মানুষেরা যাতে অবাধে পাকিস্তানে গিয়ে তাদের পবিত্র তীর্থস্থান দর্শন করতে পারেন, তার জন্য কর্তারপুর করিডর খুলে দেওয়া হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে অযোধ্যা রায়ের প্রস্তুতি চলাকালীন নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জসি মোহাম্মদ। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কেন্দ্রীয় সরকারকে সতর্ক করল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সহ একাধিক গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, গত কয়েকদিনে সাংকেতিক ভাষায় কথা চালাচালি বেড়েছে জয়সি জঙ্গিদের মধ্যে, ভারতে তাদের বড় ধরনের হামলার পরিকল্পনাও থাকতে পারে। রয়্যাল ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি এবং সেনা গোয়েন্দাদের তরফে একই সময় কেন্দ্রীয় সরকারকে হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছে, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় আধিকারিক। তিনি বলেন, অযোধ্যা মামলার রায় ঘোষণা নিয়ে প্রস্তুতির মধ্যেই গত 10 দিনে গোয়েন্দাদের নজরদারি এড়াতে জঙ্গিরা টর ব্রাউজার ও ডার্ক ওয়েব মাধ্যমে কথোপকথন চালায়। গতকাল অযোধ্যা মামলার রায় ঘোষণা হওয়ার পর দেশের সর্বত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে, তার মধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে জঙ্গিরা পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছে বলে জানান অপর এক আধিকারিক। দিল্লি, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশেই হামলার আশঙ্কা রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে পুলিশি অভিযানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন উত্তাল হয়ে উঠেছে আবার। রবিবার ওই ঘটনার প্রতিবাদে ডাকা বিক্ষোভ থেকে সোমবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নিহত 22 বছর বয়সী চৌ জি লকের মৃত্যুতে শনিবার হংকংয়ের প্রায় সর্বত্র কয়েকটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হংকং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী কলোন জেলায় এক বিক্ষোভের সময় পার্ক করা গাড়িতে ছিল। ওই সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে সে আহত হয় এবং পরে হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শুক্রবার সে মারা যায়। হংকংয়ে প্রায় 5 মাস আগে শুরু হওয়া এক্সট্রেডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যর্পণ নামের প্রস্তাবিত এক আইনের বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলনে চৌ প্রথম নিহত হলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সাক্ষীদের একটি তালিকা জমা দিয়েছে। তারা চান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নেতৃত্ব প্রতিনিধি পরিষদের অভিশংসন তদন্তে ওই সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হোক। ওই তালিকায় রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন, আরও রয়েছেন অজ্ঞাত সেই গোপন তথ্য ফাঁসকারী যার অভিযোগের ফলে এই তদন্ত শুরু হয়। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেভিন লুন্স ওই তালিকা শনিবার কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফের কাছে জমা দেন। ধারণা করা হচ্ছে শিফ এই তালিকার সব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে সম্মত নাও হতে পারেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণে তেল সম্পদ পাওয়া গেছে। তিনি এক বার্তায় বলেছেন, ওই খনিতে 53 বিলিয়ন ব্যারেল কিউ অয়েল রয়েছে এবং তা দেশের তেল মজুদকে শক্তভাবে সমৃদ্ধ করবে। রোমানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে ক্ষমতাসীন ক্লজ লোহানিস আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। মধ্যপন্থী লোহানিস অন্যান্য ইউরোপিয়ান নেতাদের মতো জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ নন। জরিপের ফলাফলে বলা হচ্ছে তিনি 40% ভোট পাবেন। রবিবার কম্বোডিয়া বিরোধী নেতা কেম সোখাকে গৃহবন্দী থেকে মুক্তি দিয়েছে। গত 2 বছর ধরে বিশ্বাসঘাতকতার অভিযোগে তিনি গৃহবন্দী ছিলেন। আদালত জানিয়েছে রাজনীতি থেকে সোখাকে নিষিদ্ধ করা হয়েছে এবং তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। স্পেনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, এটি 4 বছরের চতুর্থ নির্বাচন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সমাজতান্ত্রিক দল নির্বাচনে গতবারের মতো বড় জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সম্রাট নারুহিতো এবং সাম্রাজ্ঞী মাসাকোকে এক নজর দেখার জন্য রাজধানী টোকিওতে পাঁচ মাইল ধরে রাস্তার দুপাশে লাইন ধরে দাঁড়ানো হাজার হাজার জাপানি সম্রাট হিসেবে নারুহিতোর অভিষেকের বিভিন্ন পর্বের এটি ছিল সর্বশেষ ধাপ।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন বাংলাদেশে ঘূর্ণিঝড় বুলবুলের খবর। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্কারী ঝড় সিডর এবং পরবর্তীতে ঝড় আইলা, ফণী এবং সর্বশেষ বুলবুল সহ মাঝে মধ্যেই ঝড় এবং জলোচ্ছ্বাস বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী সহ ওই অঞ্চলকে বিপর্যস্ত করে। কেন এই ঝড়, কিভাবে এই ঝড় থেকে বাঁচা যায়, এসব নিয়ে আমাদের সহকর্মী আমির খসরু কথা বলেছেন বিশিষ্ট পরিবেশবিদ এবং পরিবেশ সক্রিয়বাদী ডক্টর আতিক রহমান এবং সাতক্ষীরার বেসরকারি সংস্থা এনজিও স্বদেশের নির্বাহী সম্পাদক মাধবচন্দ্র দত্তের সঙ্গে। আসুন শোনা যাক।
2007 সালে 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঝড় সিডর এবং পরবর্তীকালে ঝড় আইলা, ফণী এবং সবশেষ ঘূর্ণিঝড় বুলবুল সহ মাঝে মধ্যে ঝড় এবং জলোচ্ছ্বাস বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী জেলাকে বারবার বিপন্ন, বিপর্যস্ত করে ফেলছে। শুধুমাত্র ঝড় ও জলোচ্ছ্বাস সিডরের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল বিভিন্ন গবেষণা তথ্য মোতাবেক $152 কোটি। এছাড়া মানুষের অর্থনৈতিক, সামাজিক ও জীবন জীবিকার উপরে আঘাত হেনেছে এসব ঝড় জলোচ্ছ্বাস। সিডর, আইলা, ফণী সহ একের পর এক ঝড় জলোচ্ছ্বাস বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের উপরে কী ধরনের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলছে এবং ফেলেছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট পরিবেশবিদ এবং পরিবেশ সক্রিয়বাদী ডক্টর আতিক রহমান এবং সাতক্ষীরার বেসরকারি সংস্থা বা এনজিও স্বদেশের নির্বাহী সম্পাদক মাধবচন্দ্র দত্ত। প্রথমেই মাধবচন্দ্র দত্ত বলছেন সাতক্ষীরা সহ পুরো ওই অঞ্চলের কথা। ঘূর্ণিঝড় বুলবুল যেভাবে প্রচণ্ড আঘাত হানবে বলে ধারণা করা হয়েছিল সেভাবে হয়নি, কিন্তু তারপরেও সাতক্ষীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরার মানুষের কৃষির, অর্থনীতির কি অবস্থা হতে পারে আপনার এই
ঘূর্ণিঝড় বুলবুল বড় ধরনের আঘাত সৃষ্টি না করলেও কিন্তু এখানে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে, বিশেষত কৃষি পণ্য, শীতকালীন যে সবজি এবং অন্যান্য ফসল থাকে সেগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। এখানে কিন্তু এখানকার উপকূলের বাসীরা এই ধরনের ক্ষতি কাটিয়ে ওঠা খুব কঠিন ব্যাপার। তারপরও উপকূলের মানুষ যেহেতু উপকূলেই তাদের উন্নয়ন এবং সামাজিক অর্থনৈতিক বিষয়গুলো গড়ে তোলে, ফলে তারা তাদের সামান্যতম বিদ্যা এবং সম্পদ চলে অন্যত্র যেতে চায় না এবং এটাকে চ্যালেঞ্জ হিসাবেই তারা দেখে। এছাড়া সরকারেরও কোনো দৃশ্যমান পুনর্বাসন কর্মসূচিও আমাদের চোখে পড়ে না, ফলে তারা একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই তাদের এই ভবিষ্যৎ এবং এই সকল প্রাকৃতিক দুর্যোগগুলোকে মেনে নিয়েই তারা চলে।
কিন্তু তারপরেও তো আপনার সিডার, আইলা, ফণী সহ বেশ কিছু বড় জলোচ্ছ্বাস ঝড় সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পুরো অঞ্চল এতে বারবার আঘাত হেনেছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খাদ্য এবং মানুষের বাসস্থান এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি কি বলবেন?
কিছু মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে শহরে এসছে এবং তাদের নতুন কর্মজীবন শুরু করেছে, কিন্তু তারা কিন্তু তাদের দারিদ্রতা কাটিয়ে উঠতে পারেনি এবং কোনো পরিবারকে নিয়ে তারা পুনর্বাসিত হতে পারেনি, ফলে একটা অর্থনৈতিক টানাপোড়েন এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ যাত্রার দিকে তারা চলে। কৃষক দেখেন, কৃষক সামগ্রিকভাবে তার পুঁজি হারায়, তার স্বপ্ন হারায়। কৃষকের যে ফসলটি আজকে সেই সময় যে ক্ষতিগ্রস্ত সে হয়েছিল সে কিন্তু কাটিয়ে উঠতে পারে না, আসলে একটি নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই তাদের জীবন অতিবাহিত করে। বিশেষত তাদের জীবিকায়নের ক্ষেত্রটি অত্যন্ত অনিশ্চিত এবং সেটাকে আসলে তারা চ্যালেঞ্জ হিসেবেও নেয় অনেক ক্ষেত্রে। শুধুমাত্র তাদের স্বল্প যে জমি জায়গা আছে সেটাকে সুরক্ষার জন্য এবং পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য।
পরিবেশবিদ ডক্টর আতিক রহমান বলেন ঝড় জলোচ্ছ্বাসের কারণে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের উপরে নেতিবাচক প্রভাব সম্পর্কে। গত এক যুগ সময়ে সিডর, আইলা, ফণী সহ বেশ কিছু ঝড় জলোচ্ছ্বাস সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পুরো এই অঞ্চলে আঘাত হেনেছে, সর্বশেষ কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে। এর সামাজিক এবং অর্থনৈতিক নেতিবাচক প্রতিক্রিয়া কি দীর্ঘমেয়াদে এবং স্বল্প মেয়াদে, এ সম্পর্কে কিছু বলবেন যে মানুষ কিভাবে এর শিকার হচ্ছে?
প্রথমত কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে সাইক্লোনের যে এলাকাটা ডেভেলপ করে গেছে সেটা এই উত্তর দক্ষিণ বাংলাদেশ উত্তর বঙ্গোপসাগরের এই এলাকাটা, আগে যেটা মোটামুটি কক্সবাজার চট্টগ্রাম এইদিকে ছিল, সেটা এখন কিছুটা বাদিকে বাকিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সুন্দরবন, তারপরে বাগেরহাট থেকে শুরু করে ক্রমেই এটা খুলনা মংলা পর্যন্ত সাতক্ষীরা থেকে ওই সম্পূর্ণ এলাকাটা সুন্দরবন সাতক্ষীরা বাগেরহাট খুলনা মংলা এবং বরিশাল, এখন বরিশালে বিভিন্ন জেলা। এখানে সামাজিক যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা অনিশ্চয়তা, পরিকল্পনার জন্য যে মানুষের 15 বছর 20 বছর 50 বছর যে একটা পরিকল্পনার হরাইজন থাকে, সেটা নিয়ে মানুষ চিন্তিত যে এটা করে কতটা ইনভেস্টমেন্ট করা সম্ভব বা করা উচিত। একই সময় বাংলাদেশ সরকার এই এলাকায় কতগুলো বড় অর্থনৈতিক জোন অর্থনৈতিক এলাকা তৈরি করছে, এবং এই এলাকা থেকে দক্ষিণাঞ্চল যেটা খুলনা মংলা এলাকায়, এখানে গত 11 বছর আগে 2001 সালে যে সেন্সাস হয়েছিল, 2011 সালে সেন্সাস হয়েছিল, তাতে শতকরা 3% জনসংখ্যা কমে গেছে। তার মানে আমরা যেটাকে বলি ইন্টারনাল ডিসপ্লেস বা ডিসপ্লেসড হয়েছে, এরা কোথায় গেল, বেশিরভাগ চলে এসে বস্তিতে, কিছু গেছে অন্যান্য ছোট শহরে, কিছু হয়তো বাংলাদেশের বাইরেও যেতে পারে।
এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে যাই, যে আপনি ইতিপূর্বে বললেন, একটু আগেই বললেন যে 3% মানুষ কমে গেছে গত 2001 সালের সেন্সাস থেকে আজ পর্যন্ত, যে হিসেবে 2011 পর্যন্ত 11 বছরে, এটা কি মানে এই কারণেই, অর্থাৎ এই সিডার আইলা ফণি এবং এছাড়াও যে সমস্ত ঝড় জলোচ্ছ্বাস হয়েছে,
এটার কারণ হচ্ছে যে এই যে একাধিক সাইক্লোন এবং সি লেভেল রাইজ, সমুদ্রের পানি উপরে যাচ্ছে, যার ফলে লবণাক্ত পানি বেড়ে যাচ্ছে, যে পানিতে ঢুকছে সেটা লবণাক্ত পানি, মানে কৃষিকার্যের যে যত লোককে নিতে পারতো কৃষিকর্ম অত লোককে নিতে পারছে, তাহলে সেই লোকগুলো কাজের অভাবে চলে যাচ্ছে যেখানে কাজের প্রয়োজন, তো সামগ্রিকভাবে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু এটার অনিশ্চয়তার কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে সাইক্লোন, আরেকটা বড় কারণ হচ্ছে সি লেভেল রাইজ, যার ফলে লবণাক্ততা বেড়ে যাচ্ছে।
বিশেষজ্ঞগণ মনে করছেন, ঝড় জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় সরকার সহ উন্নয়ন সহযোগীদের এখনই এগিয়ে আসতে হবে, না হলে পুরো এলাকা স্থায়ী ঝুঁকির মধ্যে পড়বে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে সারা রাত পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব কোথায় কি পরিস্থিতি হয়েছে, নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন। একেবারে সরাসরি উপদ্রুত এলাকা পরিদর্শনেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি টুইট করে এসব কথা জানিয়েছেন। রিপোর্ট করছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গের কুচবিহারের সফরে যাবার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর বাতিল করে আগামীকাল বকখালি যাচ্ছেন তিনি। বুলবুল দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা নিয়ে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। এরপর আগামী 13 নভেম্বর রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের পরিস্থিতি দেখতে যাবেন। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ক্ষতিগ্রস্ত 9টি জেলার জেলাশাসকদের প্রাথমিক রিপোর্ট নবান্নে এসে পৌঁছেছে। 9 জেলার 3 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000-এরও বেশি বাড়ি, প্রায় 9,000 গাছ উপড়ে পড়েছে, 950টি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে, ফলে বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে বুলবুল দুর্গত এলাকার সামগ্রিক অবস্থা জানতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত রকম পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। একই সঙ্গে উদ্ধার কাজ ও ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
লাখো মানুষের অংশগ্রহণে বিশ্বময় শান্তি কামনা করে চট্টগ্রামে পালিত হয়েছে ঈদ মিলাদুন্নবী। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। আর রিপোর্টটি এখনও পৌঁছেনি। তার আগে আরেকটি রিপোর্ট ভারতের। শনিবার ভারতের সুপ্রিম কোর্ট তার দেয়া রায়ে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের দিয়েছে, যার ফলে উত্তর ভারতের অযোধ্যা শহরে মন্দির নির্মাণ সম্ভব হবে। সেখানেই 25 বছর আগে 16 শতকের একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। আদালত অন্যত্র মুসলিমদের জন্য 5 একর জমি বরাদ্দের আদেশ দিয়েছে, যেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করতে পারবেন। আদালতের এই রায়ে সুদূরপ্রসারী প্রভাব এবং প্রতিক্রিয়া হতে পারে, এ সম্পর্কে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিখার আহমেদের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর সাইদ ইফতিখার আহমেদ, আমরা জানি যে বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে যে একটা বিরাট বিতর্ক চলছিল এবং অযোধ্যার সেই বিতর্কিত জায়গা, তার মামলার একটা নিষ্পত্তির কথা আমরা জানি এখন, যে ভারতের সুপ্রিম কোর্ট এর 5 জন বিচারক একমত হয়ে এই রায় দিয়েছেন যে ওই জায়গাটা মন্দির নির্মিত হবে, মসজিদের জন্য তারা দূরে অন্য একটি জায়গা বরাদ্দ করার কথা বলছেন। তো এই জায়গাটা নিয়ে আমরা জানি যে অনেকদিন ধরেই গোলযোগ চলে আসছিল এবং 1992 সালে একটা বড় রকমের দাঙ্গা হয়েছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে, এবং যে কারণে প্রায় 2000 লোক প্রাণ হারিয়েছেন বলে বলা হয়। এই এই রায় সম্পর্কে আপনার সাধারণ প্রতিক্রিয়া কি?
ধন্যবাদ। অনেকে রায়টিকে বলতে চাচ্ছেন যে এই রায়ের মধ্যে দিয়ে যে ঐতিহাসিকভাবে যে দ্বন্দ্ব চলে এসছে বাবরি মসজিদকে ঘিরে, যেটা বোধহয় 1948-49 সাল থেকে শুরু হয়েছে, সেটার অবসান ঘটল। কিন্তু এই রায় নিয়ে অনেকের মধ্যে একটা ভিন্ন মতের উপস্থিতি রয়েছে, যেটা অনেকে বলতে চাচ্ছেন, যারা এই রায়কে সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন তারা বলতে চাচ্ছেন যে এই রায়ের মধ্যে দিয়ে মূলত যে সংখ্যাগরিষ্ঠের যে দৃষ্টিভঙ্গি ভারতে, সেটির একটি প্রতিফলন। এবং ভারতে আজকে আমরা যেটা জানি যে হিন্দুত্ববাদের একটা বিপুল প্রভাব আমরা ভারতে দেখছি, সুতরাং রায়টাকে একটা ব্যালেন্স হিসেবে দেখা হলো, সেই রায়টাকে মোটামুটি যে একটা ভারতীয় সমাজে এই মুহূর্তে যে আধিপত্য বাদী যে চিন্তাধারা, যে চিন্তাধারাটি ভারতকে প্রাধান্য বিস্তার করছে, সেই চিন্তাধারাই একটা প্রতিফলন হচ্ছে এই রায় বলে অনেকে দেখতে চাচ্ছেন। তবে ইতিবাচক দিকটি হচ্ছে যে বিভিন্ন যে মুসলিম যে গোষ্ঠীগুলো রয়েছে তারা সবাই রায়টিকে মেনে নেওয়ার কথাই বলেছেন, এবং বিশেষত ভারতের শাহী ইমাম এবং আমরা যেটা দেখলাম যে আজমির শরীফের দরগার দেওয়ান থেকে শুরু করে ওয়াকফ বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা রায়টি সম্পর্কে ভিন্ন মত পোষণ করলো, রায় সম্পর্কে অসন্তোষ থাকলো। তারা বলতে চাচ্ছেন যে এই বিতর্কের অবসান হওয়া উচিত এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। অর্থাৎ মুসলিমরা এবং এমনকি যারা যেটাকে বলে যে হিন্দুত্ববাদী একটি অংশ, তারাও চাচ্ছেন যে বিতর্কটাকে অবসান ঘটিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থা থাকতে এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতে, হয়তো সেদিকেই ভারতবর্ষ যাবে। কিন্তু যে প্রশ্ন দেখা দিয়েছে, অনেকে যেটা বলতে চাচ্ছেন যে এই রায়টির ফলে আমরা জানি যে ভারতে আরো কিছু জায়গা রয়েছে যেগুলি বিতর্কিত, সেই বিতর্কগুলিকে উস্কে দেবে এবং সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে নানা ধর্মবাদী গোষ্ঠীগুলো।
আপনি একটু আগেই বলছিলেন যে এক পক্ষ মনে করে যে এটি হিন্দুত্ববাদের এক রকমের বিজয়, এবং বর্তমানে যেহেতু ভারতে মূলত হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছেন, সে নিয়ে সংশয় এই জন্য আরো বেশি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি এক টুইট বার্তায় বলছেন যে এই রায় কারো জয় কিংবা পরাজয় হিসেবে এই রায়কে দেখা উচিত নয়। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্যে কতখানি রয়েছে কূটনীতি এবং কতখানি আন্তরিকতা আপনি মনে করেন?
আন্তরিকতার চেয়ে বিষয়টা হচ্ছে কূটনীতি, কারণ উনি যে রাজনীতিকে প্রতিনিধিত্ব করেন সেই রাজনীতির এক ধরনের বিজয় কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে এসছে। অর্থাৎ হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যে যেটা চাচ্ছিল সেটাই কিন্তু এই রায়ের প্রতিফলন ঘটেছে। অর্থাৎ একটি মসজিদকে কিন্তু এখন ডেমোলিশ করে সেখানে মন্দির করা হবে, যেটা নিয়ে দাঙ্গা হয়েছিল 1992 সাল, এবং 3-4 হাজার মানুষ এখন মারা গিয়েছিল। সুতরাং এই রায়টিকে হয়েছে কিন্তু যে আশাবাদের যে জায়গাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সুর মিলিয়ে কিন্তু বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ বলেছেন যে রায়টির প্রতি আমরা একমত না হলো আমরা এটিকে কারোর জয় বা পরাজয় হিসেবে দেখছি না, আমরা ভারতের স্বার্থকেই সামনে তুলে ধরতে চাই। অর্থাৎ অত্যন্ত রেসপন্সিবল বিহেভিয়ার যেটাকে বলে, অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ, এবং এর ফলে হয়তো আমরা আর সেই 1992 সালে আমরা যেই ভয়াবহ দাঙ্গা দেখেছি ভারতে সেটা হয়তো আমরা দেখব না। কিন্তু আমি যে কথাটা একটু আগে বলেছি যে আশঙ্কাটা রয়েছে যে বিভিন্ন 12-14টি এ ধরনের বিতর্কিত ধর্মীয় স্থান ভারতে রয়েছে, তো অনেকে যেটা বলছেন যে সেই মামলাগুলোকে বা সেই বিতর্কগুলোকে এক ধরনের যারা সুবিধাবাদী বা এক ধরনের যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায় এই গোষ্ঠীগুলো এই বিতর্কগুলিকে আবার সামনে নিয়ে আসবে, কারণ তারা মনে করছে যে কোর্টে গেলে হয়তো রায় তাদের পক্ষে যাবে। সুতরাং এই ধরনের একটা রাজনীতি ভারতে হয়তো শুরু হবে বলে অনেকের ধারণা।
এই যে আপনি বললেন যে ধর্মভিত্তিক রাজনীতি, অর্থাৎ ধর্মকে বিশ্বাসের তো একটা জায়গা আছে সেটা আলাদা, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করার একটা প্রবণতা আমরা কেবল ভারতে নয়, আমরা দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে, বাংলাদেশে, পাকিস্তানে বেশি করে লক্ষ্য করেছি। সেদিক দিয়ে এই ঘটনা যেটা আপনি বলছিলেন যে এর একটা রাজনৈতিক প্রভাব পড়তে পারে, তা কতদূর এটাকে প্রভাবিত করবে রাজনৈতিকভাবে?
এখন পুরো বিষয়টা নির্ভর করবে বিশেষত বাংলাদেশ এবং পাকিস্তানে ভারতে এর প্রতিক্রিয়া কি হয়। শুধুমাত্র মৌখিক প্রতিক্রিয়া নয়, অর্থাৎ আমরা যেগুলি দেখেছি বিভিন্ন সমাজে সাম্প্রদায়িক হামলা দাঙ্গা এর প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ভারতীয় মুসলিম নেতৃবৃন্দ এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তারা চাচ্ছেন না কোনোভাবেই যাতে কোনো ধরনের দাঙ্গা বা অশান্তি তৈরি হয়। এবং এই যে এই দায়িত্বশীলতা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান এই সমস্ত কোনো জায়গাতেই এই রায়ের ফলে যেহেতু মুসলিম নেতৃবৃন্দ বিষয়টা অসন্তোষ হলো মেনে নিয়েছেন, সুতরাং এইটি নিয়ে বোধ হয় বাংলাদেশ বা পাকিস্তানে ধর্মকে একটা ব্যবহার করে যে একটা রাজনীতি এবং যে সুবিধা নেওয়ার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি সেটা রোধ করবে এবং সেটা বোধ হয় এই মুহূর্তে করা সম্ভব হবে না।
হ্যাঁ, বাংলাদেশ থেকেও অন্তত তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটুকু আমরা জানতে পেরেছি তাতে অনেকেই হয়তো এই রায়ে সন্তুষ্ট নন, কিন্তু তারা এটাও বলেছেন যে এর জন্য কোনো ক্রমে বাংলাদেশের কোনো হিন্দুকে দায়ী করা যায় না। একটা কাজ আদালত করেছে যে এই 2.77 একর জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ করে দিয়েছে, যেটা নিয়ে বিতর্ক ছিল, কিন্তু মুসলমানদের জন্য 5 একর জমি তারা সুন্নি ওয়াকফ বোর্ডকে দেবে এই কথা বলা হয়েছে এবং সেই জমিতে ওয়াকফ বোর্ড মসজিদ তৈরি করে নেবে। তাহলে কি আপনি মনে করেন যে বিষয়টা অনেকখানি প্রশমিত হবে?
বিষয়টা আসলে প্রশমিত হচ্ছে না, কারণ মুসলিমদের যে দাবিটা ছিল প্রায় সবারই খেয়ে এক সময় যে এই যে 2.5 একর জমিটা বললেন যেখানে একটা বাবরি মসজিদ, সেটি যদি তখনই যদি প্রশমিত হতো তাহলে তখনই প্রশমিত হতো। তারা যেহেতু বলছে যে যেহেতু এখানে একটা মসজিদ রয়েছে সুতরাং এখানে তো একটা মন্দির নির্মাণের কোনো যৌক্তিকতা নেই, এবং সে 200-300 বা কত বছর আগে সেখানে মন্দির ছিল, এ ধরনের বিতর্ক যদি আমরা তুলে নিয়ে আসি তাহলে তো আজকে বর্তমান যুগে যে আমাদের দৈনন্দিন অনেক কিছু আসলে করা সম্ভব হবে না। মানুষ তো পিছনের দিকে তাকিয়ে থাকে না, মানুষের কিন্তু সামনের দিকে, কিন্তু আমাদের সবকিছুই গতিমান। এখন 500 বছর আগে, 1000 বছর আগে কোথায় কি বিতর্ক ছিল, এগুলি কিন্তু একটা আধুনিক সমাজ যেটাকে বলি আধুনিক রাষ্ট্রে কিন্তু বিতর্কের বিষয় নয়। এগুলি কিন্তু এই বিতর্কগুলো ভারতের মতো গণতান্ত্রিক দেশে অনেকটাই যেন অবাস্তব একটা বিষয়। এ ধরনের বিতর্ক চিন্তা করলে আমেরিকা এবং ইউরোপ কিন্তু যে সমস্ত রাষ্ট্র গণতান্ত্রিক তারা কিন্তু তাহলে সেই একটা জায়গাতেই কিন্তু স্থবির হয়ে থাকে, এবং ভারতের যে গণতন্ত্রের সংকটটা কিন্তু এইখানেই। এজন্যই অনেক চিন্তাবিদ বা অনেক রাষ্ট্রবিজ্ঞানী ভারতের গণতন্ত্রকে কিন্তু একটা ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলে চিহ্নিত করেন। সুতরাং আমরা যেটা দেখছি যে আজকে এই যে যে বিষয়টা করা হলো, আজকে 5 একর জমি অন্য জায়গায় দেওয়া হলো বা মসজিদটি ভেঙে মন্দির করা হবে, কিন্তু এর ফলে আপনার বিভিন্ন হিন্দুত্ববাদী যে গোষ্ঠীগুলি রয়েছে তারা কিন্তু আরো কিছু মসজিদকে টার্গেট করবে যেগুলি সম্পর্কে বিতর্ক রয়েছে, এবং এই বিতর্কটাকে কিন্তু কোর্টের যে রায় সে বিতর্কটা কিন্তু উস্কে দিল। এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, যদিও রায়টা পুরোপুরি একটা যে ডমিনেন্ট চিন্তা যেটা ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দুত্ববাদী চিন্তা সে হিন্দুত্ববাদের চিন্তার পক্ষেই গেল, কিন্তু এখানেই কিন্তু বিতর্কটা শেষ হয়ে যাচ্ছে না, কারণ এই হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কিন্তু আবার বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে বিতর্কিত আরত 12-14টা যেটা আমি বললাম সেটাকে নিয়ে বিতর্কগুলো উস্কে দিতে চেষ্টা করবে। কারণ ধর্মভিত্তিক যে রাজনৈতিক গ্রুপগুলো তারা কিন্তু অর্থনীতি, রাজনীতি এবং সমাজের যে মৌলিক প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু রাজনীতি করে না, সেগুলি নিয়ে তাদের কিন্তু কোনো কর্মসূচি নেই, তখন তারা কিন্তু এই বিষয়গুলোকে ধরে কেন্দ্র করে কিন্তু তাদের রাজনীতিটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। যত বেশি ধর্মভিত্তিক বিতর্ক থাকবে তত বেশি তাদের রাজনীতিটা চাঙ্গা থাকবে। সুতরাং এই রাজনীতিটা কিন্তু তারা যাতে এখানেই বিতর্কটা শেষ হয়ে যায়, বিশেষ করে RSS বা বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু এই বিষয়গুলো চাবে না, তারা আবার চাবে সেই বিষয়টাকে উস্কে দিতে কোনো না কোনো জায়গায়। এবং কোর্টের যে রায়টা হলো সেই কোর্টের রায় কিন্তু সেই উস্কে দেওয়ার পটটা তৈরি করে দিল। ফলে আমরা কিন্তু আগামী দিনগুলোতেও এ ধরনের বিতর্ক ভারতবর্ষে দেখব এবং সেই বিতর্ক কিন্তু সহসাই কোনো অবসান হচ্ছে না এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কিন্তু এই বিতর্কগুলিকে চাঙ্গা রাখবার জন্য নানান পথ খুঁজবে। সুতরাং আমার কাছে মনে হয় না যে এই রায়ের মধ্যে দিয়ে এই যে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলে আসছে তার অবসান হলো, বরং এটি একটি বিতর্কের নতুন ক্ষেত্র তৈরি করল।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, চট্টগ্রামে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালনের খবর জানাচ্ছেন এখন হাসান ফেরদৌস।
সকাল 10:05 নগরী 1600 জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা থেকে বের করা হয় পবিত্র ঈদ মিলাদুন্নবীর জুলুস। এতে যোগ দেন নারী পুরুষ ও ধর্মপ্রাণ লাখো মানুষ। জুলুসটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন আওলাদের রাসুল আল্লামা তৈয়ব শাহ। মহানবীর আদর্শ ধারণ করে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বময় শান্তি সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলার রহমত কামনা করেন জলুসে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লির।
ইসলামের সঠিক রূপরেখা এই ঈদ মিলাদুন্নবীর মাধ্যমে যদি বাস্তবায়িত হয় তাহলে দেশ জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাসবাদ মুক্ত হবে এবং আহলে হাদিস সহ মওদুদিবাদ ওয়াহাবিবাদ সহ যে অপতৎপরতা ইসলামের নামে চলছে এই অপতৎপরতা থেকে দেশবাসীকে মুক্ত করা যাবে।
আমরা বিশ্বের শান্তি শৃঙ্খলা জঙ্গি মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা এই জুলুসে সম্পৃক্ত হয়েছি।
আমার নবীর আগমনের উসিলায় আমরা মিলাদুন্নবী পালন করার জন্য আমরা সবাই উদ্যোগ গ্রহণ করেছি।
বিশ্ববাসীকে আল্লাহর রহমতের উদ্দেশ্যে আমরা এই জুলুসে অংশগ্রহণ করেছি।
বলতেছে জুলুসটা কোরআন হাদিসে নাই, আমরা বলছি ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে পড়েছেন আমাদেরকে পড়তে বলেছেন।
এই জুলুসকে আমার হুজুর কাবুল বলছে একটা ইবাদতের অংশ, এটা আসলে আমরা ওয়াই জাহানার জন্য কামিয়াবি হব।
আমাদের এই ঈদে মিলাদুন্নবী এই 12ই রবিউল আউয়াল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন মদিনা শরীফে।
6 লক্ষ লোক হবে এইরকম কল্পনার বাইরে, যারা আসে নাই তারা বুঝে নাই।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত দিবস উপলক্ষে এই যে খুশি মানানো, এটা আল্লাহর তরফ থেকে হয়ে আসছে, ফেরেশতারা উনার বেলাদত সময় করে আসছেন, সেই হিসেবে আমরাও এটা করতেছি।
1974 থেকে শুরু হওয়া এই জুলুস চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের অন্যতম ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ রাসুলের নৈকট্য লাভের চেষ্টা করেন বলে জানান সুফি মিজানুর রহমান।
মানব জাতি ধর্ম কর্ম থেকে যখন বিচ্যুত হয়ে যায়, মানুষ যখন আরাম আয়েশের মধ্যে নিজেকে নিয়োজিত করে, মানুষ যখন বিরান ফ্যাশনে নিজেকে ভুলে যায়, আল্লাহর দিন ধর্ম মজহাবকে ভুলে যায়, তখন যুগে যুগে আল্লাহ তার অনুগত মহান মুজাদ্দিদদেরকে প্রেরণ করেন ধর্মের মধ্যে নূতন সংস্করণ, নূতন সঞ্জীবনী সুধা, যেটা মানব জাতিকে উজ্জীবিত করে, উদ্ভেলিত করে, প্রস্ফুটিত করে, বিকশিত করে।
শুরুতে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। জোহরের নামাজের পর মাহফিলের মাধ্যমে শেষ করা হয় দিনের কার্যক্রম। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বিশ্ব সংবাদে শুনেছেন, পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। রিপোর্টটি বিস্তারিত শুনুন দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
আজ রবিবার সকালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ পবিত্র নবী দিবস, হযরত মুহাম্মদের জন্মদিন। এই উপলক্ষে ভারত ও ভারতের বাইরে সকলকে, বিশেষত মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা জানাই। তিনি বলেন, নবী বিশ্ব সৌভ্রাতৃত্বের বার্তা প্রচার করেছিলেন, তার আদর্শ অনুযায়ী আমরা সমাজে আরও শান্তি, সংহতি ও সম্প্রীতি চাই। গতকালই অযোধ্যা মামলার রায় ঘোষণার পর দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, আজ এই 9ই নভেম্বর তারিখেই 30 বছর আগে পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝখানে বিভেদকারী প্রাচীর ভেঙে দিয়ে দুটি ভিন্ন রাজনীতি ও মতাদর্শভিত্তিক দেশ এক হয়ে গিয়েছিল। আজ সেই একই দিনে ভারতে দুটি যুগান্তকারী ঘটনা ঘটেছে, অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিতর্ক, যার জন্য বছরের পর বছর ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের বাতাবরণ ছিল, সুপ্রিম কোর্টের রায়ের ফলে তা কেটে গিয়েছে। এছাড়া ভারতের শিখ সম্প্রদায়ের মানুষেরা যাতে অবাধে পাকিস্তানে গিয়ে তাদের পবিত্র তীর্থস্থান দর্শন করতে পারেন, তার জন্য কর্তারপুর করিডর খুলে দেওয়া হয়েছে। আসুন আমরা সব ভারতবাসী মিলে এক নতুন ভারত গড়ে তুলি, যেখানে ভয়, তিক্ততা আর নেতিবাচক মনোভাব ভুলে সকলে একত্রে শান্তিতে বসবাস করতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের থারপারকার মরুভূমিটি উত্তপ্ত এবং শুষ্ক বলেই পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ এই শুষ্ক মরুভূমিকে দৃষ্টিনন্দন এক সবুজ উপত্যকায় পরিণত করেছে। ভয়েস অফ আমেরিকার মোহাম্মদ সাকিবের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসেনের কাছে।
করাচি থেকে 400 কিলোমিটার দূরে থারপাকার নামক এলাকায় শক্ত ধূসর মরুভূমি আজ এক নয়নাভিরাম সবুজ উপত্যকায় রূপান্তরিত হয়েছে। এই যে রূপান্তরণ তা কিন্তু সপ্তাহান্তে শহরবাসীদের জন্য এক বিশাল খবর। একজন অতিথি আসমা রিয়াজ বললেন,
বহুত খুবসুরত লাগ রহা হ্যায় আবি তো ইয়ে থার মে বারিশ হো
রহি হ্যায়। ইটস আ বিউটিফুল এন্ড ভেরি সুদিং প্লেস। উই হার্ড ওয়েন উই ওয়ার চিলড্রেন দ্যাট থার বিকামস রিয়েলি বিউটিফুল আফটার ইট রেইনস। এন্ড ওয়েন উই কেম হিয়ার উই সা দ্যাট ইট ওয়াজ ট্রু।
অপরূপ সুন্দর এবং সমাহিত এই জায়গাটি। যখন শিশু ছিলাম শুনতাম যে থার এলাকাটি বৃষ্টি হলে অপরূপ হয়ে ওঠে, যখন এখানে আসি দেখলাম যেন তা সত্যি। অতীতেরা সিন্ধের রূপকথা ওমর মারভির সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক কু দেখার সুযোগ পাবেন এখানে। একজন রাজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে এমন এক অল্প বয়সী একটি মেয়ের দুঃসাহসী রূপকথার ভিত্তিতে রচিত ওমর মারভির প্রেম কাহানি। প্রাচীন ভারতের জৈন ধর্মের অনুসারীরা ঐতিহাসিক মন্দির দর্শনে এখানে আসেন। স্থানীয়রা জানান এই মন্দিরটি 1000 বছর পুরনো এবং জরাজীর্ণ হয়েও আজও দর্শকদের দৃষ্টি ও মন কেড়ে নেয়। একজন অতিথি ভরত কুমার বললেন,
This is a Jain temple. Here we can see the statues of Hanuman and Dinesh. The rest of the statues have been stolen. One wall is still here out of four. This temple is so old and I don't think the archaeologists are paying attention here.
এটি জৈনদের একটি মন্দির। এখানে হনুমান এবং দনেশের মূর্তি শোভা পাচ্ছে। বাদবাকি স্থাপত্যগুলো চুরি হয়ে গিয়েছে। 4টি দেয়ালের মধ্যে একটি যেন কোনো মতে দাঁড়িয়ে আছে। মন্দিরটি এতটাই পুরনো যে প্রত্নতত্ত্ববিদরা হয় এটির জন্য আগ্রহী নন বা সময় দিতে পারছেন না। অন্য এক অতিথি রিয়াজ আহমেদ বললেন,
This is a historical heritage and the most important thing is to empower the local people here to protect it. These sites can be promoted and can be made better to visit.
এটি ঐতিহাসিক ঐতিহ্য বিজড়িত একটি স্থান এবং মোদ্দা কথা স্থানীয় লোকজনকে এটি রক্ষা করতে সব ধরনের ক্ষমতা দিতে হবে। সত্যিকারই এসব স্থানগুলোর উন্নয়ন ঘটিয়ে দর্শনের জন্য আরও উপযুক্ত করে তোলা যায়। এই ভারী বর্ষণ স্থানীয় লোকজনদের আগামী কয়েক মাসের জন্য পানি ধরে রাখতেই শুধু সহায়তা করেনি, পর্যটন শিল্পের জন্য তা আয়েরও কিছুটা ব্যবস্থা করে দিয়েছে।
মানসিক ব্যাধিযুক্ত তরুণদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্যের ব্যাধি এই প্রজন্মকে ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ ধ্বংসাত্মক আচরণে জড়িত করতে পরিচালিত করছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা স্লাইনের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং সাফিউল আলম মাসুদ।
মানসিক ব্যাধিযুক্ত কিশোর কিশোরীদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের 2টি শীর্ষস্থানীয় সংস্থা সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে শিশু এবং কিশোর কিশোরদের মধ্যে ক্রমশই ঝুঁকিপূর্ণ এবং নিজেদের ধ্বংস করার মতো আচরণগুলিতে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু তহবিল সংস্থা যৌথ উদ্যোগ নিয়ে এই জরুরি বিষয়টি নিয়ে তাদের প্রথম সম্মেলনটি আয়োজন করেছে। 3 দিন ব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার ইতালির ফ্লোরেন্সে শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ অর্থাৎ জাতিসংঘের শিশু তহবিল সংস্থা জানাচ্ছে যে সারা বিশ্বজুড়ে প্রায় 20% কিশোর কিশোরী এই মানসিক ব্যাধিযুক্ত অবস্থায় আক্রান্ত এবং এদের মধ্যে প্রায় অর্ধেকেরই বয়স কিন্তু 14 বছরেরও কম। তারা আরও বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এদের শরীরে এই রোগটির উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করা হয় না এবং তার জন্য চিকিৎসারও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এই কারণেই এই রোগের মাত্রা এক বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে এবং এই সব ছেলে মেয়েদের মধ্যে নিজেদের ক্ষতি করা এবং আত্মহত্যার প্রবণতা যেন আরও বেশি করে পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউস বিভাগের প্রযুক্তিবিদ কিয়ারা সার্ভিলি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই সংকটের কোনো সীমানা নেই। তিনি আরও বলেন, নিম্ন ও উচ্চ আয়ের উভয় দেশের শিশুরাই হতাশা, উদ্বেগ এবং মানসিক সংকটের মুখোমুখি হচ্ছে। বেশিরভাগ কিশোর কিশোরীরাই কিন্তু উন্নয়নশীল দেশগুলোতেই বসবাস করছে।
Or chronic conditions, including HIV, or migration and displacement.
এই সব দেশগুলিতে তারা এইচআইভি রোগের আক্রমণ, মাইগ্রেশন অথবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা কিংবা সহিংসতা ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবস্থার সম্মুখীন হচ্ছে এবং সেগুলি তাদের জীবনের প্রতি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সব কারণগুলি আবার তাদের মনের ওপরে অনেক রকম প্রভাব ফেলছে। এমনকি তারা যেসব পরিবারের সঙ্গে রয়েছে, হয়তোবা সেই সব সংসারগুলিতে ভাঙন লক্ষ্য করে তাদের ওপর মানসিক চাপ পড়ছে। এছাড়াও স্কুলে অথবা সামাজিক মাধ্যমগুলিতে নানান রকম তিরস্কার সহ্য করতে হচ্ছে, এমনকি অন্যান্য বিভিন্ন ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য মনের উপর অসম্ভব চাপ পড়ছে। কিয়ারা আরো বলেন,
ধনী দেশগুলিতে বাস করা কিশোর কিশোরীদেরও সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে যে
বয়ঃসন্ধিকালে অসুস্থতা এবং অক্ষমতার অন্যতম প্রধান কারণ হতাশা। 15-19 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ আত্মহত্যা।
কিয়ারা সার্ভিলি আরো বলেন, এই মানসিক ব্যাধিতে আক্রান্ত হলে একজন রোগী সেটা লজ্জা অথবা কলঙ্কের বিষয় বলে গণ্য করে। এই অবস্থার থেকে বেরিয়ে আসার জন্য যে সাহায্য দরকার হয়, এই লজ্জা বা কলঙ্ক যেন তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তিনি বলেন,
The lack of awareness about mental health means that both parents as well as families and teachers and adolescents they do not recognize their experiences as
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবের অর্থ হল বাবা মা এবং সেই সাথে পরিবার, শিক্ষক এবং কিশোর কিশোরী উভয়ই তাদের অভিজ্ঞতাগুলি মানসিক স্বাস্থ্যের অবস্থার সাথে সম্পর্ক আছে বলে মনে করে না। আরও একটি বড় সমস্যা হল যে এইসব মানসিক ব্যাধিতে আক্রান্ত হলে এই অসুখ সারানোর জন্য যে কেয়ার প্রোভাইডার অর্থাৎ যত্ন নিয়ে এ রোগ থেকে সুস্থ করে তোলার জন্য সংস্থা অথবা প্রশিক্ষিত নার্সের সন্ধান পাওয়াই খুব দুরূহ হয়ে ওঠে। সার্ভিলি সতর্ক করে দিয়ে বলছেন যে এই সব মানসিক অসুস্থতা বা ব্যাধি চিকিৎসা করা না হলে কিন্তু তা কিশোর কিশোরীদের স্বাস্থ্যের উপরে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় রকমের প্রভাবই ফেলতে পারে। তিনি আরো বলেন, এই সমস্যাগুলি মোকাবিলা করার অক্ষমতা কিন্তু প্রায়শই তরুণ তরুণীদের অ্যালকোহল এবং মাদকের ব্যবহার, অনিরাপদ যৌন সংযোগ, সহিংসতা এবং অন্যান্য আরো অনেক ঝুঁকিপূর্ণ আচরণ দিকে ঠেলে দেয়।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আইসিসদের অপহরণ নেটওয়ার্ক অথবা 5 জন খ্রিস্টান ধর্মীয় নেতাদের অপহরণকারীদের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কারের প্রস্তাব করেছে। 2013 সালের 9 ফেব্রুয়ারি গ্রিক অর্থোডক্স ধর্মযাজক মাহের মাফুজ এবং আর্মেনীয় ক্যাথলিক ধর্মযাজক মাইকেল খায়াল সিরিয়ার কাফরুনে একটি উপাসনালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসে ভ্রমণ করছিলেন। আলেপ্পো থেকে 30 কিলোমিটার দূরে সন্দেহভাজন উগ্রবাদী জঙ্গিরা তাদের বাস থামিয়ে দেয়, যাত্রীদের কাগজপত্র তল্লাশি করে এবং 2 জন ধর্মযাজককে গাড়ি থেকে বের করে আনে। তারপর থেকেই তাদেরকে কোথাও দেখা বা শোনা যায়নি। 2013 সালের 22 এপ্রিল সিরিয়ান অর্থোডক্স আর্চ বিশপ গ্রেগোরিয়াস ইব্রাহিম এবং গ্রিক অর্থোডক্স আর্চ বিশপ বোলোস ওয়াইজিগিয়াকে সিরিয়ার আল মনসুরায় কতিপয় সশস্ত্র ব্যক্তিরা চেকপয়েন্টের কাছে অতর্কিতে হামলা চালায়। পরবর্তীতে তাদের গাড়ি চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে সন্দেহ পোষণ করা হয় যে এরা আল কায়দা সংশ্লিষ্ট সংগঠন জবাত আল নুসরা ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট। তবে পরে ধর্মযাজকদের আইসিসদের কাছে হস্তান্তর করা হয়। 2013 সালের 29 জুলাই আইসিস জঙ্গিরা ইতালির জেসুত ধর্মযাজক পাওলো দাল ওগ্লিওকে অপহরণ করে। দাল ওগ্লিওর বাবা ধর্মযাজক মাহফুজ, খায়াল, ইব্রাহিম এবং ওয়াইজিগিয়ার মুক্তির ব্যাপারে আইসিসদের সঙ্গে সাক্ষাৎকারের পরিকল্পনা করেছিলেন। সেই থেকে তাঁকেও আর দেখা বা তার কাছ থেকে কিছু শোনা যায়নি। পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়, ধর্মীয় নেতাদের অপহরণের মধ্যে দিয়ে আইসিস গোষ্ঠীর নিষ্ঠুর ও বর্বর কৌশল প্রদর্শিত হয়েছে এবং নিরাপরাধ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার পক্ষে অনুমোদন দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, আইসিস গোষ্ঠী এখনও যুক্তরাষ্ট্র ও তার মিত্র মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের জন্য বড় ধরনের এক হুমকি হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র এই হুমকিকে পরাস্ত করার প্রয়াসে অংশীদারদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে এবং যে কোনো স্থানে আইসিসদের নিরাপদ আশ্রয়স্থলকে অস্বীকার করবে। 1984 সালে তাদের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম 100 জনের অধিককে নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য $15 কোটি অধিক পুরস্কার দিয়েছে, যাদের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের শাস্তি প্রদান করা এবং বিশ্বময় আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করা সম্ভব হয়েছে। আপনাদের কারোর কাছে আইসিস কিডন্যাপিং নেটওয়ার্ক বা খ্রিস্টান ধর্মযাজকদের অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ওয়েবসাইট www.rewardsforjustice.net অথবা ইমেইল info@rewardsforjustice.net ঠিকানায় তথ্য দিয়ে জানাতে পারেন। এছাড়াও নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলার অফিসে কর্মরত আঞ্চলিক নিরাপত্তা অফিসারকে তথ্য দিয়ে জানাতে পারেন।
শুনছিলেন সম্পাদকীয়, এতে ছিল যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন। সুপ্রিয় শ্রোতা, এবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারতে চলমান টি টোয়েন্টির তৃতীয় অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচের খবর জানার জন্য। মূলত খেলাটি এখনও চলছে, এই মুহূর্তে খেলার প্রায় শেষের কাছাকাছি চলে এসছে। 14.5 ওভার এখন দ্বিতীয় ইনিংসের খেলা, অর্থাৎ বাংলাদেশ ব্যাটিং করছে। 125 রান করেছে 4 উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে এখন ব্যাট করছেন মোহাম্মদ নাঈম এবং মোহাম্মদুল্লাহ রিয়াদ। আর ভারত ইতিমধ্যে 174 রান করেছে 5 উইকেট হারিয়ে তাদের জন্য প্রথম ইনিংসের নির্ধারিত 20 ওভারে। এখন ঠিক জোর দিয়ে বলা যাচ্ছে না কার পক্ষে ম্যাচটি যাবে। বাংলাদেশের সবাই আশা করছেন হয়তো বাংলাদেশই ম্যাচ জিতবে, কারণ অনেকগুলো উইকেট এখনও হাতে আছে এবং ওভার এখনও 5টি আছে, বা মানে 50 রান দরকার 30 বলে। তো কি হবে জানি না, আমরা বিশ্লেষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সুপরিচিত ক্রীড়া সাংবাদিক এবং বর্তমানে তিনি প্রথম আলোতে সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে। সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমি সূচনায় বলছিলাম যে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না, আপনার কি মনে হয় ম্যাচ কোন পক্ষে যাবে শেষ পর্যন্ত?
এখন যে জুটিটা আছে, নাইম ভালো, খুবই ভালো খেলছে, 77 রান অলরেডি করে ফেলেছে, 125 চার আমরা দেখছি 15 ওভারে। আর মাহমুদুল্লাহ আছে, এই দুজন যদি এই উইকেটে টিকে থাকতে পারে তাহলে এটা মানে জেতাটা অসম্ভব না আমার কাছে এই মুহূর্তে যে খেলার পরিস্থিতি তা মনে হচ্ছে।
হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশি ফ্যান যারা, ক্রিকেট ফ্যান যারা, তারা আশা করেছিল হয়তো মুশফিক এবং মানে এর আগে মুশফিক মানে অবাঞ্ছিতভাবে আউট হয়ে গেলেন, তো সবাই আশা করেছিল মুশফিক টিকে গেলে হয়তো হবে। তো এখন মোহাম্মদুল্লাহ রিয়াদ ধরে নিলাম, রিয়াদ টিকলো না, সেই ক্ষেত্রে ডিপেন্ডেবল আর কে আছে?
সেক্ষেত্রে আফিফ আছেন, এরপরে এমনি শফিউলও ভালো ব্যাট করেন। এখন যে কেউ মানে যে কেউ একজন যদি নাইমকে একটু সাপোর্ট দিতে পারে তাহলে হয়তো কঠিন না। আসলে আজকের ম্যাচে যেটা দেখছি সেটা হচ্ছে যে চাহার ম্যাচের আসলে মানে বাংলাদেশের ব্যাটিং এ সবচেয়ে বেশি ক্ষতি সাধন যেটাকে বলা হয় সেটা চাহার করেছেন। তার প্রথমে লিটনের পরেই সৌম্য পরপর 2টো উইকেট সেই সময়ে বাংলাদেশ হারায়। আর এর পরে আমি এসে পরে দেখা যাচ্ছে যে আপনার 13 ওভারে মানে 13 ওভারের শেষ বলে এবং 14 ওভারের প্রথম বলে পরপর মানে প্রথমটা ছিল চাহার আজকে অসাধারণ, মানে 3 ওভার বা মানে বল করেছে 3 রান দিয়ে 3 উইকেট। আর সেখানে শিবম দুবে লাস্ট যে আউটটা করলো চোদ্দতম ওভারের প্রথম বলে মুশফিককে মুশফিক প্লেড অন হয়ে গেলেন, এই এই দুটো জায়গায় বাংলাদেশের জন্য বেশ মানে বাংলাদেশের টেম্পোটা নষ্ট করেছে এটা বলা যায়। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সৌম্য এবং মুশফিক দুজনেই উইকেটে এসে আরেকটু দেখা উচিত ছিল মানে প্রথম বলটাকে, না দুজনেই অভিজ্ঞ ব্যাটসম্যান দুজনেই বাংলাদেশের জন্য নির্ভরশীল, সেখানে তাদের পারফরমেন্সটা আমার কাছে আজকে অন্তত ঠিক মানে উপযুক্ত মনে হয়নি আর কি, তাদের যে অ্যাটিটিউডটা তারা দেখিয়েছেন সেটা আমার কাছে ওইভাবে মানে না হলেও হতো আর কি। প্রথম বলে যে সৌম্য যেভাবে আউট হয়েছেন এবং ইভেন মুশফিক যেভাবে আউট হলেন এটাকে আসলে ঠিক মানে মনে হচ্ছে না, মনে হয়নি আমার কাছে ওই অ্যাটিটিউডটা প্রয়োজন ছিল।
আচ্ছা বোলিং বিশ্লেষণের কথা যদি বলি, বাংলাদেশ কেমন বল করেছে আজকে?
একটা আউট হয়ে গেল এই মুহূর্তে, আউট হলেন নাইম এবং বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্যের কারণ
81 রান করে আউট হলেন
47 বলে, হ্যাঁ 47 বলে 81 অসাধারণ, তাকে আউট করলেন সেই শিবম দুবে যাকে তিনি এর আগে মেরেছেন কিন্তু এই মুহূর্তে। এবং এরপরে মানে এই অবস্থা থেকে ম্যাচ বের করাটা আমার কাছে কেন জানি না মনে হচ্ছে একটু কঠিনই হবে,
একটু মনে হয় ঝুঁকিপূর্ণ হয়ে গেল
49, হ্যাঁ একদম 27 বলে 49। মাহমুদুল্লাহ এবং তার সাথে কে এই মুহূর্তে আসবেন আফিফ হতে পারে, যদি আফিফ তার খেলাটা খেলতে পারে তাহলে হয়তো অন্য কথা।
আফিফ হোসেন
বেশ ভালো খেলছিলেন,
লাইন আপে দেখা যাচ্ছে আফিফ হোসেনের আসার কথা, দেখা যাক কি হয়।
আপনি বোলিং বিশ্লেষণের কথা বলছিলেন, আমাদের বোলাররা অলমোস্ট ভালো বল করেছেন, শুধু আমি মুশফিকের কথা মুস্তাফিজের কথা বলবো, মুস্তাফিজ মাত্র 4 ওভার, তার যে আপনার 4 ওভার ছিল সেই 4 ওভারে 42 রান দিয়েছে এইটা, এবং এই ম্যাচটা ওইখানেই এক ধরনের বেরিয়ে যাওয়া বলা যায়, কারণ এই মাঠে আসলে 150-55 ইজ ফাইন এবং এই মাঠের যে রেকর্ড তাতে আসলে 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে সেই দল যারা প্রথমে ব্যাট করেছে সেই হিসেবে। আর আমার মতে মনে হয় যে বাংলাদেশের এরপরে মানে মুস্তাফিজকে নিয়ে খুব বেশি আশা না করাটাই উচিত, অন্তত ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে তাকে বসিয়ে রাখা দরকার ছিল, কারণ ইন্ডিয়া মুস্তাফিজকে যত বেশি বিশ্লেষণ করেছে অন্য দল তত বেশি করেনি, এবং এই সুযোগটা বাংলাদেশই কিন্তু ইন্ডিয়াকে দিয়েছে, মুস্তাফিজ যখন আসে তাকে আইপিএল এ খেলতে দেয়া তার যে ধরনের ভুল ডিসিশন ছিল সেই সময় বিসিবি সেই সময় কিছুই করেনি, ওই ডিসিশন গুলো নেয়নি, যাই হোক সেসব পুরনো প্রসঙ্গ, তবে আজকে মুস্তাফিজকে না খেলানোটাই বুদ্ধিমানের কাজ হতো আর কি।
আচ্ছা এই বাংলাদেশে যে গত 2-3 দিন ধরে ঝড়ের প্রচণ্ড তাণ্ডব গেল, বুলবুল অনেকটা স্তিমিত হয়ে এসছে, তো এই খেলার বাংলাদেশ তো মানে ক্রিকেট উন্মাদনায় মাদে, তো এই পরিস্থিতিতে কি আপনার মনে হয়েছে যে বাংলাদেশের ফ্যানরা একটুখানি খেলা নিয়ে কম ভেবেছে এবার, এবং সেটার প্রভাব প্লেয়ারদের উপর পড়েছে কিনা?
না এইটা কম ভেবেছে সেটা না, আসলে বুলবুলের কারণে ওটা একটা অন্য বিষয়, খেলাটা একদমই আলাদা বিষয়, আর সেই প্রভাব বাংলাদেশের প্লেয়ারদের পড়ার কথা নয়, কারণ তারা নিয়মিত খবর রাখেন, খবর পাচ্ছেন, আর ইন্টারনেটের যুগে খবর না পাওয়াটা কোনো বিষয় না, সুতরাং আর ওই আর রাজকোটের যে আবহাওয়া সেইখানে তো এই বুলবুলের সাথে কোনো সম্পৃক্ততাই নেই এটা আমার কাছে মনে হয়, অর্থাৎ সেই প্রভাব আমার কাছে আদৌ মনে হয় না আর কি। আর একটা তথ্য দেয়া যেতে পারে, বাইল্যাটারাল সিরিজ যেহেতু হচ্ছে সেখানে গত 2 বছরে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়া 6টার মধ্যে 4টা সিরিজ জিতেছে, একটা হেরেছে, একটা রেজাল্ট হয়নি, আর বাংলাদেশ সেইখানে 2টো সিরিজের মধ্যে 1টা হেরেছে আর 1টা জিতেছে, এইটা মোটামুটি ভাবে বলা যেতে পারে। এখন আর একটা জিনিস যেটা বাংলাদেশের ব্যাটিং এর শেষ 4 ওভার কিন্তু তার স্ট্রাইক রেট খুব মানে অন্যদের তুলনায় অনেক খারাপ, মানে বিলো 9 যেটা হওয়ার কথা না, এখন আজকে কি হবে বলতে পারছি না, 8.70 যেখানে আপনার ইন্ডিয়ার কিন্তু 9.74, আর ইন্ডিয়ার ইনিংসে আসলে বলতেই হবে দুজন ব্যাটসম্যান কেএল রাহুল আর শ্রেয়াস আয়ার এই দুজনই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ রাহুল 35 বলে 52 আর আয়ার কিন্তু 33 বলে 62 করেছে, আর সেই সঙ্গে মনীষ পান্ডে আজকে যাকে নেওয়া হয়েছে ক্রুনালের জায়গায়, ক্রুনাল পান্ডের জায়গায় 13 বলে 22, এইটাই আসলে ইন্ডিয়ান ব্যাটিং এর আসলে যদি হাইলাইটস বলি তাহলে এইটা। আর একইভাবে বাংলাদেশ টিমও কিন্তু একটা পরিবর্তন ছিল, মোসাদ্দেকের গ্রোয়েন ইঞ্জুরি সেই জায়গায় কিন্তু মিথুন খেলছে, এবং মিথুন খারাপ খেলেনি, তবে আর একটু ধরে থাকলে ওই সময় বাংলাদেশের জন্য ভালো হতো আর কি।
এই সিরিজটি শুরুর থেকে গত 2টি খেলা মোটামুটি এই সময় নাগাদ আমরা আগের 2টি খেলা খবর দেওয়ার যে হিসাব তাতে মনে হচ্ছিল যে মোটামুটি এই সময় নাগাদ খেলা শেষ হয়ে গিয়েছিল। আজকে খেলাটি এখনও শেষ হয়নি এবং আশা করা যাচ্ছে যে আমাদের আগামী দুই তিন মিনিট আছে, মিনিট খানেকের মতো আছে, এর ভিতরে আর শেষ হচ্ছে না, আরও চার ওভারের মতো খেলা বাকি রয়েছে। তো ঠিক রেজাল্টটা জানাতে পারছি না, কিন্তু আমরা আশা করছি এখনও বাংলাদেশের হাতে যে পরিমাণে শক্তি আছে তাতে হয়তো বাংলাদেশ ম্যাচ বেরিয়ে আনবে এবং সিরিজ জিতবে। আপনি শেষ মন্তব্য কী করবেন?
আমি দেখতে পাচ্ছি 49 রান এখনো দরকার 26 বলে, এবং এইটা কিন্তু কঠিন না টি টোয়েন্টির ক্ষেত্রে, এবং আসলে এই সময় আসলে মারতে হবে, মানে ওই স্ট্রাইকে যেতে হবে, সেটা কতটা সম্ভব সেটা আসলে আমরা এই 3 ওভার দেখেই আমরা বলতে পারবো আর কি। যে আমরা দেখছি 16 ওভারের খেলা চলছে, লাস্ট বল করবেন শিবম দুবে, অর্থাৎ এই বাকি 4 ওভার অ্যাকচুয়ালি, এই 4 ওভারের বাংলাদেশের জন্য অসম্ভব এটা আমি বলবো না, এবং আমাদের শুভকামনা তো অবশ্যই বাংলাদেশের সাথে থাকবে এবং একটা ভালো সুযোগ ইন্ডিয়াকে হারানোর।
অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদের।
এখন শুনবেন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ সেলিম হোসেন। হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে পুলিশি অভিযানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন উত্তাল হয়ে উঠেছে আবারও। রবিবার ওই ঘটনার প্রতিবাদে ঢাকা বিক্ষোভ থেকে সোমবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নিহত 22 বছর বয়সী চৌ জি লকের মৃত্যুতে শনিবার হংকংয়ের প্রায় সর্বত্র কয়েকটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হংকং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী কওলুন জেলায় এক বিক্ষোভের সময় পার্ক করা গাড়িতে ছিল। ওই সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে সে আহত হয় এবং পরে হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শুক্রবার মারা যায়। হংকংয়ে প্রায় 5 মাস আগে শুরু হওয়া এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যর্পণ নামের প্রস্তাবিত এক আইনের বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলনে চৌ প্রথম নিহত হলেন। এই আন্দোলন এখন হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াই শি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন চৌ এর মৃত্যুর কারণ বিষয়ে পুলিশের কাছ থেকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সাক্ষীদের একটি তালিকা জমা দিয়েছে। তারা চান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নেতৃত্ব প্রতিনিধি পরিষদের অভিশংসন তদন্তে এই সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হোক। এই তালিকায় রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন, আরও রয়েছেন অজ্ঞাত সেই গোপন তথ্য ফাঁসকারী যার অভিযোগের ফলে এই তদন্ত শুরু হয়। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেভিন নুনস ওই তালিকা শনিবার কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফের কাছে জমা দেন। ধারণা করা হচ্ছে শিফ এই তালিকার সব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে সম্মত নাও হতে পারেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণে তেল সম্পদ পাওয়া গেছে। তিনি এক বার্তায় বলেছেন ওই খনিতে 53 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রয়েছে এবং তা দেশের তেল মজুদকে শক্তভাবে সমৃদ্ধ করবে। রুহানি বলেন, আমি হোয়াইট হাউসকে বলতে চাই, আপনারা আমাদের দেশের ওপর যতই নিষেধাজ্ঞা আরোপ করুন না কেন, দেশের কর্মীরা প্রকৌশলীরা তারই মধ্যে 53 বিলিয়ন ব্যারেল তেল আবিষ্কার করেছেন। ইরানের সাথে বিশ্বের শক্তিধর দেশের করা পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন গত বছর যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়ার পর ইরানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোমানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে ক্ষমতাসীন ক্লাউস লোহানিস আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। মধ্যপন্থী লোহানিস অন্যান্য ইউরোপিয়ান নেতাদের মতো জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ নন। জরিপের ফলাফলে বলা হচ্ছে তিনি 40% ভোট পাবেন। সাবেক প্রধানমন্ত্রী সোশ্যাল ডেমোক্রেট ভিওরিকা ড্যান্সেলার সঙ্গে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ 50% ভোট না পেলে 24 নভেম্বর দ্বিতীয় রাউন্ড ভোট অনুষ্ঠিত হবে। রবিবার ক্যাম্বোডিয়া বিরোধী নেতা কেম সোখাকে গৃহবন্দী থেকে মুক্তি দিয়েছে। গত 2 বছর ধরে বিশ্বাসঘাতকতার অভিযোগে তিনি গৃহবন্দী ছিলেন। আদালত জানিয়েছে রাজনীতি থেকে সোখাকে নিষিদ্ধ করা হয়েছে এবং তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। ক্যাম্বোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেনসি মালয়েশিয়াতে পৌঁছানোর পরদিন কেম সোখাকে মুক্তি দেওয়া হল। ক্যাম্বোডিয়াতে ফিরে যাবার জন্য রেনসি এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন। তবে রেনসিকে ক্যাম্বোডিয়াতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি। স্পেনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, এটি 4 বছরের চতুর্থ নির্বাচন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সমাজতান্ত্রিক দল নির্বাচনে গতবারের মতো বড় জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সম্রাট নারুহিত এবং সম্রাজ্ঞী মাসাকোকে এক নজর দেখার জন্য রাজধানী টোকিওতে 5 মাইল ধরে রাস্তার দুপাশে লাইন ধরে দাঁড়ানো হাজার হাজার জাপানি। সম্রাট হিসেবে নারোহিতর অভিষেকের বিভিন্ন পর্বের এটি ছিল সর্বশেষ ধাপ। গত মে মাসে নারোহিত সম্রাট হিসেবে অভিষিক্ত হন তার বাবা 85 বছর বয়সী সম্রাট আকিহিত, 4 দশক পর স্বাস্থ্যগত কারণে অবসরে যাবার পর। আকিহিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বাবা জাপানের প্রথম সম্রাট হারোহিতর স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আর এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অধিবেশন। আজকের অধিবেশনে প্রকৌশলী ছিলেন আয়দেন উৎকো, প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি সেলিম হোসেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।